রাধে, গতদিন আমরা সেই পাণ্ডবগণ ভগবানের কৃপায় লাক্ষা গৃহ হতে বেরিয়ে ক্লান্ত হয়ে নদীর কিছুটা দূরে তারা ক্লান্তিতে শয়ন করেছিলেন। তারই পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে যাচ্ছি। ভীমসেন সম্পূর্ণ রাত্রি জাগরণ করে পাহারা দিচ্ছে। অকস্মাৎ গভীর নিশীতে হে জনমেজয় কিছুটা দূরে বিশাল এক শাল বৃক্ষ ছিল। সেই শাল বৃক্ষে হিড়িম্বাসুর নামক এক অসুর থাকত এবং তার ভগিনী হিড়িম্বাও থাকত, রাক্ষসী মহাপরাক্রমশালী, দেখতে বড়ই বীভৎস, বড়ই ভয়ঙ্কর। ডিস্টার্ব হয় পাটে মাঝখানে মাঝখানে। বড়ই বীভৎস, তার চেহারা দেখলে সকলেই ভয়ভীত হয়। সে তখন মানুষের গন্ধ যখন পেল, তার ভগিনী হিড়িম্বাকে বলছে, বোন, এ তো মনে হচ্ছে কিছুটা দূরে কেউ শুয়ে আছে। অনেকদিন পর্যন্ত আমি মানে নর মাংস ভক্ষণ করিনি, তা যাও, তুমি সেখান থেকে একটি নরকে তুলে নিয়ে এসো। প্রথমে আমি আমার এই দাঁত, বড় বড় দাঁত বসিয়ে তার গরম গরম রক্ত পান করব, তারপরে তার মাংস খাব, তারপরে তুমি আর আমি আমরা গান করব আর সেই সঙ্গে নৃত্য করব, যাও। এবারে হিড়িম্বা রাক্ষসী সে এসে দেখলো যে এক বৃদ্ধা নারীর সঙ্গে তার চার পুত্র শয়ন অবস্থায় আছে, আর সব থেকে যে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ এক ব্যক্তি তার পাহারায় নিযুক্ত। হিড়িম্বা তাকে দেখে চিন্তা করছি যে মানুষের মধ্যে এমন শক্তিসম্পন্ন মানব আছে? এ তো দেখতে পাচ্ছি তার বিশাল চেহারা, তার হাতগুলো বড় বড়, স্কন্ধগুলো সিংহের মতন, আর তার হাবভাব সম্পূর্ণ পৃথক। সে সারাটা রাত্রি ধরে পাহারা দিচ্ছে। ভীমের প্রতি আকৃষ্ট হয়ে সেই রাক্ষসী তার নিকটে গেল, এবং তারা রাক্ষসী শরীর নেই, তারা তো ইচ্ছানুরূপ শরীর ধারণ করেন। অতি সুন্দরী যুবতীর রূপ ধারণ করে তিনি ভীমের কাছে গিয়ে বলছেন যে, আপনি কে, কার পুত্র, আর এই যে বৃদ্ধা শয়ন অবস্থায় আছে, আর সেই সঙ্গে যে চারজন দেবতার তুল্য ব্যক্তিরা শুয়ে আছে, তারাই বা কে? আপনি আপনার পরিচয় দিন, আর আপনি যেই হন না কেন, আমি আপনাকে মনে মনে প্রতিরূপে স্বীকার করেছি, তা যদি আপনার কৃপা হয় তাহলে আপনি আমাকে বিবাহ করুন। তখন ভীমসেন বলছেন যে, দেখো, তুমি যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও, তুমি কে? তা বলছেন যে, আমি এই জায়গাগুলো সব আমার, আমার দাদা আর আমি এখানকার মালিক, তুমি জানো না আমার দাদা এক ভয়ঙ্কর, সে তোমাদের খাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছে আর বলেছে যাও তাদের তুলে নিয়ে এস, কিন্তু আমি তোমার রূপে গুণে এবং তোমার কর্তব্য নিষ্ঠতার জন্য আমি তোমার প্রতি আকৃষ্ট চিত্তা হয়েছি। তা হে দেবতা, আপনি আমাকে বরণ করুন আর আমি আপনাদের সব দিক থেকে সাহায্য করব, আপনাদের কোনো বিপদ আসতে দেব না। আমার দাদা সেই হিড়িম্বাসুর, সে এখনই হয়তো চলে আসবে, আমার বিলম্ব দেখলে সে খাওয়ার জন্য বসে আছে। অনেকক্ষণ অতিক্রম হলো, তখন হিড়িম্বাসুর সে ধীরে 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 চিন্তা করছে যে কোথায় সে এসে দেখছে সে প্রেম বার্তা করছে। তখন তার ক্রোধ হলো, বলছেন হে পাপিনী, তুমি রাক্ষস জাতির হয়ে এখন তুমি এই মনুষ্যের সঙ্গে মানে প্রেম প্রীতির কথা আলাপ করছো, আগে আমি তোকে শেষ করব, তারপরে এদের পাঁচজনকেই শেষ করব। এবারে ভীমসেনের সামনে গভীর নিশীতে সেই রাক্ষসীকে বধ করার জন্য তার ভাই হিড়িম্বাসুর উদ্যত হয়েছে। এবারে উভয়ই মায়াবিদ্যা জানে। ভীমসেন তখন বলছেন, রে পাপিষ্ঠ, ওহে দুর্মতি অসুর, তুই আজ স্ত্রী জাতির গায়ে হাত দিচ্ছিস, তোর তো জীবনটাই বৃথা। তুই রাক্ষস কি করে হলি রে? রাক্ষসেরও একটা ধর্ম আছে, কেউ স্ত্রীদের গায়ে কখনো হাত তোলে না। তা তুই আয়, তোকে আমি জমালয়ে পাঠাচ্ছি। আর বলছে, দাঁড়া দাঁড়া, তুই হে মূর্খ দাঁড়া। এবারে হিড়িম্বাকে ছেড়ে হিড়িম্বাসুর তখন ভীমের দিকে ধাবিত হলো। এবারে দুজনের মধ্যে যখন কুস্তি আরম্ভ হলো, সমস্ত বন কাঁপছে, মাতা কুন্তী সহ যুধিষ্ঠির আদি তারা চার ভাই তারা উঠে বসল, সেই দৃশ্য দেখতে থাকলো। অর্জুন বলছে, ভীম দাদা আমি এই ধনুষবাণ নিয়ে আসছি। তা বলছেন, না আমরা একা একাই যুদ্ধ করব, তুমি দেখো না আমি কি করি। এবারে তো সেই বনে বিশাল বিশাল বৃক্ষ তুলে প্রহার করা আরম্ভ করল। দেখতে দেখতে সেই বনের বৃক্ষ আর একটাও নেই, সব উপড়ে ফেলেছে। যেমন ভীমসেন সেই রকম হিড়িম্বাস বিশাল কায়। যদিও মাঝে মধ্যে এই ভীমসেন একটু পরাজিতের লক্ষণ দেখা যাচ্ছিল, সে সময় এই মায়াবী রাক্ষসী হিড়িম্বা তাকে সাহায্যও করে। এই দৃশ্য মাতা কুন্তিও দেখে, তাকে যখন চেপে মেরে ফেলার জন্য উপক্রম করছে সেই অসুর, তখন এই হিড়িম্বা করছে কি, মন্ত্রপুত করে তার হাতটা এইরকম করছে, আর ভীমসেন সেখান থেকে চাপা না পড়ে সরে যাচ্ছে। তখন মাতা কুন্তী সহ অন্যান্য যুধিষ্ঠিরাদি ভ্রাতাগণ তারা চিন্তা করছে, এই দেবী কেন সাহায্য করে? কিন্তু দেবী তো ভীমসেনকে ভালোবেসে ফেলেছে, সেই জন্যই সাহায্য করছে। দেখতে দেখতে সেই ভয়ঙ্কর দুর্মদ হিড়িম্বাসুরকে ধরাশায়ী করে ফেললেন, তাকে আছড়ে পাছড়ে ধরে কখনো মাটিতে কখনো আকাশে ছুঁড়ে দিয়ে তাকে সেখানেই নিঃশেষ করে দিলেন। এবারে অর্জুন আদি সমস্ত ভ্রাতাগণ বলছে, দেখো আমরা সেই বারণাবধ থেকে অধিক দূরে নই, সেই বারণাবধ সীমার মধ্যেই আমরা আছি। অতএব হে ভীম দাদা, দুর্যোধন বলছে, যুধিষ্ঠির বলছেন, হে ভীমসেন, সেই দুর্যোধন আমাদের কোনো অনিষ্ট করতে পারে, সে যদি খবর পায়। অতএব আমরা অতি দ্রুত গতিতে এ স্থান থেকে অন্য জায়গায় চলে যাই। যখন অন্য জায়গায় চলেছেন, ঠিক সে সময় সেই হিড়িম্বা সেও চলেছে সঙ্গে সঙ্গে। তখন মাতা কুন্তী বলছেন, হে দেবী, তুমি কে আর তুমি কি চাও? বলছেন, মাতো, আমি আপনার এই মধ্যম পুত্র ভীমসেনকে, মানে আমি ভালোবেসেছি, আমি তাকে পতিরূপে মনে মনে স্বীকার করেছি, তা সে যদি আমাকে বিবাহ না করে তাহলে আমি এখানেই আপনাদের সম্মুখে প্রাণ ত্যাগ করব। তখন ভীমসেন বলছে যে মনে হচ্ছে তুমিও সেই হিড়িম্বর সঙ্গে তুমিও বোধহয় উপরে যাওয়ার জন্য পরাক্রম, মানে তার ব্যবস্থা নিচ্ছ। তখন যুধিষ্ঠির বলছেন, ছি ছি ভীমসেন, কোনো স্ত্রী দাতিকে কেউ মারার কথা বলে? সে তোমাকে ভালোবেসেছে, অতএব তোমার উচিত যে তাকে বিবাহ করা। তাতে মাতা কুন্তী বলছেন, দেখো, আমার পুত্র যুধিষ্ঠির সে কখনো শাস্ত্রের বাইরে কিছু বলে না, সে যা বলে ধর্মসঙ্গতই বলে, অতএব তুমি তাকে বিবাহই করো। অন্যান্য ভাইয়েরা হাততালি দিয়ে বলছেন যে জোড়া খুব ভালো জমবে, এ তো খুব সুন্দর। নকুল, সহদেব তারা তো উপহাস করছেন একটু, ভীমসেন আবার ভয়ও দেখাচ্ছেন, মানে হাসি মজার লীলা চলছে। বলছেন, ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করতে পারি, কিন্তু তার একটা শর্ত আছে। কি শর্ত? যে যখন তুমি কোনো সন্তানকে জন্ম দেবে তারপরে কিন্তু আমি আর তোমার সঙ্গে থাকব না, আর যুধিষ্ঠির বললেন যে হে কল্যাণী, হে হিড়িম্বা, আমার একটা শর্ত আছে, মানে আমাদের সকলের। কি শর্ত? বলছেন, এই ভীমসেনকে না দেখে আমরা কেউ থাকতে পারি না, তা তুমি সারাদিন তার সঙ্গে থাকো, তা যখন সন্ধ্যাকাল আসবে তখন তুমি যেখানেই থাকো না কেন, তোমার সেই আসুরিক বিদ্যা দিয়ে তাকে তুমি আমাদের কাছে পৌঁছে দেবে। বলছেন, ঠিক আছে, আমি তাই করব। এই শর্তে তাদের রাক্ষসী বিবাহ হলো, মানে রাক্ষস বিবাহ যাকে বলে, ওই মাল্য অর্পণ। এবারে ভীমসেন এই রাক্ষসীর সঙ্গে, হিড়িম্বার সঙ্গে থাকতে থাকেন। সে সুন্দরী হয়ে বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত হয়ে সে তো উড়তে পারে, তাই উড়ে উড়ে বিভিন্ন পর্বত, যেখানে দেবতাগণ বিহার করে সেই সেই স্থানে বিহার করতে আরম্ভ করল। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হল। এবারে তারা সেখান থেকে যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা তো চলেছেন, যে কোথায় যাওয়া যায়, একেবারে অজান্তে কেউ চিনতে পারবে না এমন জায়গায় চলে যেতে হবে। ইত্যবসারে অল্প কিছুদিনের মধ্যেই দেখা গেল ভীমসেন এবং হিড়িম্বা হতে এক বিশাল শক্তিসম্পন্ন অসুরের জন্ম হল, তার নাম হল ঘটোৎকচ। জন্মেজয় প্রশ্ন করলেন, হে মহামুনি, ঘটোৎকচ শব্দের অর্থ কি? তা বলছেন, ঘট যুক্ত উৎকচ ইতি ঘটোৎকচ। বলছেন, ঘট শব্দের অর্থ মাথাও বোঝা যায়। যখন এই ঘটোৎকচের জন্ম হলো তখন সে ন্যাড়া, মাথায় একটাও চুল নেই, আর ছিলও না। আর তার শরীর উৎকচ, সে এমন ভয়ঙ্কর আওয়াজ করছিল, সেই কারণে ভীমসেন এবং হিড়িম্বা তার নাম রাখলো ঘটোৎকচ। মানে ঘট শব্দের অর্থ মাথা, আর উৎকচ শব্দের অর্থ এটাও হয় যে কেশহীন। তাই ঘটের মতো মাথা দেখলো কেশহীন, তাই নাম হলো ঘটোৎকচ। দেখতে দেখতে সে বিশাল শরীর প্রাপ্ত হলো, সঙ্গে সঙ্গে, কোনো বিলম্ব নেই। এবং সে ইচ্ছানুরূপ শরীরকে ছোট এবং বড় করতেও পারে। মাতা কুন্তীর চরণে গিয়ে প্রণাম করে ঘটোৎকচ বলছেন যে আপনি আমাকে কৃপা করুন এবং আপনি আমাকে আজ্ঞা করুন আমি কি করব। বলছেন, হে ঘটোৎকচ, তুমি ভীমের থেকেও শক্তিশালী, ভীমের মতন শক্তিশালী, তা তুমি যখন আমাদের প্রয়োজন হবে তোমার সেই শক্তি, তোমার সেই বল, সেই পরাক্রম তুমি দেখাবে তো? বলছেন, আপনাদের জন্য তো আমি আমার প্রাণকে পর্যন্ত বিসর্জন দিতে পারি। আপনারা যখনই আমাকে স্মরণ করবেন আমি তৎক্ষণাৎ সেখানে গিয়ে উপস্থিত হব। তাহলে হিড়িম্বা আর ঘটোৎকচের প্রসঙ্গ ছেড়ে গেলেন, এবার যুদ্ধের সময় গিয়ে এই ঘটোৎকচ আসবেন, সেখানে তার প্রসঙ্গ বর্ণনা করবেন। বৈশম্পায়ন ঋষি বললেন, হে জনমেজয়, এরপর পাণ্ডবেরা মানে কেশ আদি কিছুই তো কর্তন করেন না, কাটেন না, তাই দেখতে দেখতে তাদের সমস্ত চুল কেশরাশি জটায় পরিপূর্ণ হলো। তারা তখন সন্ন্যাসীর বেশে চলা আরম্ভ করল, বড় বড় জটা হয়ে গেল, তাহলে তো সন্ন্যাসীর মতো দেখাচ্ছে, শ্বেত বস্ত্র পরিধান করা আছে। তারা চলেছে, যেতে যেতে মাঝে ভগবান বেদব্যাসের সঙ্গে তাদের সাক্ষাৎ হল। বেদব্যাসকে দেখে তাদের আনন্দের সীমা নেই, বহুদিন পরে আত্মীয়ের দর্শন হয়েছে, আর বেদব্যাস তো মহামুনি, তাই তারা সেখানেই দণ্ডবত প্রণাম করে মনে মনেই পূজা করলেন, সামগ্রী কিছু নেই। দণ্ডবত প্রণাম করার পর যুধিষ্ঠিরকে বললেন, দেখো তোমরা যে এই বিপদে পড়বে তাও আমি জানতাম, তোমরা যে বিপদ থেকে মুক্ত হয়ে যাবে তাও আমি জানতাম, দেখো তোমরাও যেমন আমার কাছে প্রিয়, সেই প্রকার কৌরবগণও আমার কাছে প্রিয়, আমার কাছে আমি সমদর্শী, তথাপি আমি তোমাদের প্রতি অত্যাধিক সন্তুষ্ট এই কারণে যে তোমরা বিনয় এবং ধর্ম সহকারে ভগবানের প্রতি সমস্ত কিছু নির্ভর করে সমর্পণ করে চলো, এই জন্যই তোমাদের প্রতি আমি বেশি সন্তুষ্ট। বলছেন, দেখো অনতি দূরে একটি সুন্দর গ্রাম আছে, তা তোমরা সেই গ্রামেই গুপ্তভাবে থাকো। ব্যাসদেব নিজে নিয়ে গেলেন এক চক্রা নগরীতে, যে এক চক্রা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরভূম প্রদেশ, সেখানে সেখানে বেদব্যাস স্বয়ং নিয়ে গেলেন, আর এক ব্রাহ্মণের সঙ্গে পরিচয় করে দিলেন, আর সেখানেই তিনি থাকতে থাকলেন। আর বেদব্যাস বলছেন, দেখো হে পাণ্ডবগণ, আমি এক মাস পরে এখানে আবার আসব, আমার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তোমরা এখানেই থাকবে। বলছেন, ঠিক আছে। এবারে সেই এক চক্রা নগরীতে তারা পাঁচ ভাই ভিক্ষা করে সারাদিন ধরে, আর এই সন্ধ্যার সময় এসে তারা স্নান আদি করে সন্ধ্যা বন্দন আদি, মানে ত্রিসন্ধ্যা আহ্নিক ছিল তখন, সন্ধ্যা বন্দন আদি করার পরে তারা ভোজন করত। তার যত ভিক্ষার খাবার আসতো তার অর্ধেকটা ভীমসেনকে দিয়ে দিতে হতো, তাতেও ভীমসেনের পেট ভরত না, আর বাকি অর্ধেক তারা পাঁচজন মিলে, মা সহ আরো চার ভাই, তারা তাই সেবা করত। তা একদিন কোনো কারণবশত ভীমসেন আর ভিক্ষায় যায়নি, আর এক চক্রা নগরীতে সমস্ত নর নারী আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাদের প্রশংসায় উন্মুখ হয়ে উঠল, তাদের ব্যবহার, তাদের কার্যকলাপ, তাদের চলা দেখে সকলেই সন্তুষ্ট। যে যার সামর্থ্য অনুযায়ী এই পাণ্ডবগণকে ভিক্ষা প্রদান করেন, মাদুপুরি করে নিয়ে আসেন। এইভাবে চলতে থাকে। আর একদিন ভীমসেন কোনো কারণবশত যাননি, সেদিন এক ঘটনা ঘটল। সেই রাজ্যে বক নামক এক অসুর ছিল, বকাসুর। তার এমনই পরাক্রম, এমনই শক্তি, এমনই সে তার বীভৎস রূপ যে সকলেই ভয়ভীত হয়। এমনকি সেই এক চক্রা নগরীতে যে রাজা ছিল, সেই রাজাও পালিয়ে বেত্রক্রিয় গৃহ নামক এক স্থান ছিল, সেখানে লুকিয়ে থাকত। সে ক্ষত্রিয় রাজা। যখন ইচ্ছা তখন যাকে পায় তাকে শিকার করে, মানুষকে ধরে সে খেয়ে ফেলে। এক চক্রা নগরীতে সমস্ত ব্রাহ্মণগণ বেশি ছিলেন, তা সমস্ত শ্রেণীর জাতিরা তারা একত্রিত হয়ে এক সভা করল, মানে মিটিং। সভা করে তাতে তারা এক নির্ণয় নিল যে আমরা নিত্য প্রতি তাকে এক গরুর গাড়ি, এক ছোকরা, মানে এক গরুর গাড়ি খাবার, বিভিন্ন প্রকার খাবার, তাতে ফল থাকবে, খিচুড়ি থাকবে, দুধ থাকবে, দিয়ে মোটামুটি এক গাড়ি ভরে দিতে হবে। আর দুটো মোষ, মহিষ, আর এক মানব যে ওই গরুর গাড়িটা চালিয়ে নিয়ে যাবে, তাকে সে খেয়ে ফেল। তাহলে নিত্য প্রতি একটি মানব দিতে হবে। এইভাবে চলতে থাকে, আর তা না হলে যাকে খুশি তাকে ধরে খেয়ে ফেলে। কিন্তু এটা আসে বহুদিন পরে। এই এক চক্রা নগরীটা ছিল বিশাল সেই সময়। অকস্মাৎ সেই ব্রাহ্মণের দিন এসেছে। তা সেই ব্রাহ্মণের বাড়িতে কে? ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, আর তাদের একটি যৌবনে পদার্পণ করেছে এমন একটি কন্যা, আর খুব ছোট্ট এই 3-4 বছরের একটি পুত্র ছিল। অকস্মাৎ ভীমসেন একা আছেন, ভিক্ষায় যাননি। মাতা কুন্তির সঙ্গে কথাবার্তা বলছেন, দুঃখের কথা আদি বিভিন্ন কথা বলছেন। ইতিমধ্যে রোদনধ্বনি শোনা যাচ্ছে। তা রোদনধ্বনি শোনা যাচ্ছে, সে সময় তিনি চিন্তা করলেন, বোধ হয় তাদের কোনো অসুবিধা আছে। তা ভীমসেন, তুমি বসো, আমি দেখে আসি তারা কেন কাঁদছে। আমাদের তারা মাথা গোঁজার জায়গা দিয়েছে, আমাদের উচিত যে তাদের কোনো সুবিধা অসুবিধা তা দেখা উচিত। বলছেন, সে তো অবশ্যই মাতা, তুমি যাও, কিন্তু যত যেমন প্রকারই অসুবিধা থাক না কেন, সে কিন্তু আমি দেখব, অন্য কাউকে বলতে পারবে না, ওই সেবা আমার। বলছেন, ঠিক আছে, যদি কেউ কখনো উপকার করে তাহলে সেই উপকারকে যারা ভুলে যায় তারা অকৃতজ্ঞ, মাতা কুন্তি বলছে। তাই আমাদের সময় এসেছে, আমরা রাজ্যচ্যুত ছদ্মবেশে আমরা এই বিভিন্ন স্থানে ভ্রমণ করছি, ভিখারির মতন কিছু নেই, তথাপি যদি সম্ভব হয় তার উপকারের পরিবর্তে কিছু উপকার করার চেষ্টা করি। গিয়ে দেখছেন ব্রাহ্মণ, ব্রাহ্মণী আর তার কন্যা আর ছোট শিশু যে পুত্র, তারা এক জায়গায় আছে। ব্রাহ্মণ বলছেন, দেখো, আমি তোমাকে বৈদিক ক্রিয়া অনুসারে আমি তোমাকে বিবাহ করেছি অগ্নি সাক্ষী রেখে। আমার উচিত যে তোমার সমস্ত কিছু অসুবিধা আমাকে দূর করা উচিত। তা এখন যখন সেই সময় এসেছে, তা আমিই যাব, আমার উচিত, তা না হলে আমি ঋণী হয়ে যাব, আমি অধর্ম হয়ে যাবে আমার দ্বারা। হে দেবী, তুমি আমার এই কন্যা আর পুত্রকে নিয়ে জীবনযাপন করো, আমি সেই রাক্ষসের খাদ্য হিসাবে চলে যাব। মাতা কুন্তি ভেতরে গিয়ে শুনছেন, কিন্তু তারা কেউ দেখতে পাচ্ছে না, সাইডে পাশে রয়েছে। এইভাবে ব্রাহ্মণ ভীষণভাবে আর্তনাদ করছে আর দুঃখের কথা বলছে। সে সময় তার সহধর্মিণী বলছে, দেখো তুমি যদি মারাই যাবে সেই রাক্ষসে রাক্ষস তোমাকে নিহত করবে, আমি তো অবলা, আমি কি করে এই দুটি সন্তানকে মানুষ করব। আর তুমি জানো না আমি যখন বিধবা হয়ে যাব না, তা এই জগতের লোক কেমন জানো তো, যারা মাংস লোলুপ তারা কিছু খাবার কিছু দেখলেই তাদের মনে হয় যে কখন একে খাব, তা আমারও গতি সেই প্রকার হবে। সমস্ত দুষ্টগণ আমি বিধবা হওয়ার দরুন তারা আমাকে কুদৃষ্টিতে দেখবে রাক্ষসের মতন, আর আমি একা নারী কি করে এই কন্যাকে সৎপাত্রস্থ করব, কিভাবে তাকে রক্ষণাবেক্ষণ করব। মাতা কুন্তী সব শুনছেন, কারণ মাতা কুন্তীও সেই দলে চলে গেছে। স্বামীহারা বিধবা হয়ে সেই পাঁচটি সন্তানকে নিয়ে কিভাবে কেমনভাবে কত কষ্ট করে তিনি তাদেরকে রক্ষা করছেন, তাতে তার দুঃখ হচ্ছে, হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। আর সেই ব্রাহ্মণী আরো বলছে যে দেখো আমি যদি যাই কোনো ক্ষতি হবে না, তুমি যদি না থাকো এই ছোট্ট শিশুকে এই পুত্রকে আমি কি করে শিক্ষা লাভ করাবো, আমি তো কিছু উপার্জনও করতে পারবো না, তুমি তো তাও কিছু বৈদিক ক্রিয়াকর্মাদি করে যৎকিঞ্চিত অর্থ উপার্জন করো, কিন্তু আমি তো নারী, আমার দ্বারা হবে না। আর আমার কি উচিত যে আমি স্বামীর সঙ্গে সর্বদাই থেকে তার যত সুবিধা অসুবিধা তা দেখা আমার কর্তব্য, আর তুমি আমাকে বিবাহ করেছিলে যে জন্যে সেই আমি সন্তানও তোমাকে দিয়েছি, অতএব আমি যদি মরে যাই তাতে কিছু যায় আসে না, তুমি এমন করো না, যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি আমাদের শাস্ত্র বিধান অনুযায়ী পুরুষ দ্বিতীয়বার বিবাহ করতে পারে বা একাধিক বিবাহ করতে পারে শাস্ত্র অনুযায়ী, কিন্তু আমি তো স্ত্রী জাতি, আমার জন্য তা মহা অধর্ম, অতএব আমি চলে যাই। বলছে না না তা হবে না, বলছে না না এই সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, তুমি যদি মরেই যাও তাহলে আমিও মরে যাব, আমিও মরে গেলে আমাদের এই কন্যাটা সেও অবশ্যই অন্যের শিকার হয়ে যাবে, আর সে সঙ্গে এই ছোট্ট পুত্র সেও মারা যাবে। এবারে তার যে যুবতী কন্যা সে তখন বলছে না না মা বাবা তোমরা কেঁদো না, আমি যাব। আর ব্রাহ্মণ ব্রাহ্মণীকে জড়িয়ে ধরে ভীষণ রোদন করছে। এবারে সেই তাদের কন্যাটি বলছে, দেখো বাবা আমাকে আজ না হলে কাল তো বিদায় করতেই হবে, তা আমি চলে যাই সেই রাক্ষসের খাদ্য হিসাবে, তাহলে আমি তো এক ঝঞ্ঝাট, আমি তো এক প্রকার বোঝা, যদিও কোনো পিতামাতা বোঝা মনে করেন না, তথাপি এই কন্যা হয়ে জন্মানো পিতামাতার একটা বোঝারই স্বরূপ, তা আজ যদি আমি সেই সেবাটা নিতে পারি এবং পিতামাতার উদ্দেশ্যে আমি যদি প্রাণ ত্যাগ করতে পারি তাহলে গোটা পরিবারটাই বেঁচে যাবে, তাহলে বাবা তুমিও ভালো থাকবে, মাও আমার এই ছোট্ট ভাইকে বড় করতে পারবে, তা আমি সেই রাক্ষসের খাদ্য হিসাবে যাই। এবারে তিনজনে মিলে গলা জড়িয়ে ধরে একেবারে উচ্চ ঈশ্বরে রোদন করছে। সে সময় সেই তিন চার বছরের যে পুত্র সে ছুটে গিয়ে হাসছে, ছোট্ট বালক সে আর কি জানে, তা হেসে একটি ঘাস তুলে নিয়ে বলছে যে মা বাবা দিদি তোমরা চিন্তা করো না, সেই অসুরকে আমি এই ঘাস দিয়ে মেরে ফেলব। তাদের মানে একটু সেই দুঃখের মধ্যে হাসি ফিরে এলো। এবারে মাতা কুন্তী সেই অবসরে বলছেন যে হে ব্রাহ্মণ আপনার কি অসুবিধা, সমস্ত বৃত্তান্ত বললেন যে সেই রাক্ষসের মানে খাবারের পালা আজ আমাদের এসে পড়েছে। তাই আমাদের এই ভয়ঙ্কর চিন্তা এসে উপস্থিত হয়েছে। তিনি বলছেন যে তার জন্য আমার তো পাঁচটি পুত্র আছে, তোমার তো একটাই মাত্র পুত্র, তা আমার পাঁচটি পুত্র আছে, তার মধ্যে না হয় একজন তোমাদের মতন ভালো ব্রাহ্মণকে বাঁচানোর জন্য একটা পুত্রকে আমি মানে বলিদান দিতে পারবো, তাকে ছেড়ে দিতে পারবো। আমার তাও তো চারটে পুত্র থাকবে, কিন্তু হে ব্রাহ্মণ আপনার তো কিছুই থাকবে না। তখন সেই ব্রাহ্মণ বলছেন কপালে হাত দিয়ে, হায় হায়, এ তো মহা অধর্ম, এ কোনো প্রকারেই সম্ভব নয়। এই জগতে যদি হয় তাহলে হাত টাত পুছে বলবে খুব ভালো হয়েছে, এ মরতে চাইছে মরুক। কিন্তু সেই ব্রাহ্মণ সে করুণ স্বরে হায় হায় করছে আর কপালে হাত দিয়ে বলছে তা কোনো প্রকারেই সম্ভব নয়। হে দেবী, হে কল্যাণী, এ তো মহা অধর্ম, আজ আপনারা নিরাশ্রয় হয়ে আমার কাছে এসেছেন আশ্রয় পেতে, আজ আমি বিপদাপন্ন, তাই আপনাদের মতন সৎ ব্রাহ্মণ পুত্রকে আমি কি করে তুলে দিই। তারা তো ব্রাহ্মণ বেশেই ছিল, সকলে ব্রাহ্মণই জানত, কোনো প্রকারেই স্বীকার করতে রাজি নন। তখন মাতা কুন্তী বলছেন, দেখো আমার এই পুত্র ভীম সে যাবে খাবার নিয়ে, হে ব্রাহ্মণ তার পরাক্রম আপনারা কেউ জানেন না, সে বড় ভয়ঙ্কর, অনেক অসুরকে অনেক রাক্ষসকে সে মেরেছে, তাতেও রাজি না। তারপরে বলছেন, না না, আমার মধ্যম পুত্র ভীম সে এক মন্ত্র জানে, অমক মন্ত্র, তা জপ করলে তার সঙ্গে কোনো রাক্ষস প্রেত দৈত্য কেউ পারে না। এই প্রকার বলাতে একটু খুশি হয়ে বললেন, ঠিক আছে আপনি যদি তাই বলছেন তাহলে কোনো বিপদ ঘটবে না। তো মাতা কুন্তী বলছেন যে আমার পূর্ণ বিশ্বাস যে কোনো বিপদের আশঙ্কা নেই, আমার পুত্র ভীম গেলেই সব ঠিক হয়ে যাবে। আর ভীমসেন আগের থেকেই জানেন যে তার খাবার কি কি যায়, বড় বড় তরমুজ, কলা দুই চার কাঁধি, তারপরে ভালো ভালো আম, বেল, লিচু, তারপরে আবার ঘোল, এই বিশাল বড় এক সেই ভাঁড়ের মধ্যে ঘোল, দুধ, দই, এক মন চালের খিচুড়ি, এইসব শুনে ভীমসেন তো মোটামুটি আর সেদিন বিখ্যাতও যায়। সে চিন্তা করছে যে ওই রাক্ষস তো আমার সঙ্গে পারবে না, আমার খাওয়াটা তো জুটবে, আমি বহুকাল খাই না, রাজ্য ছেড়ে কবে থেকে অনাহারে ভিক্ষার খাবার খেয়ে ভীমের কিচ্ছু ভরত না, মানে পেটের এক কোণাও ভরত না, বাল্যভোগও হতো না। এবারে ভীমসেন তো খুব খুশি হয়ে আছেন। মাতা কুন্তি যখন আসলেন সমস্ত বৃত্তান্ত বললেন, ভীমসেন তো খুব খুশি, তিনি তো হাত পা বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছেন। এর মধ্যে তার বাকি যুধিষ্ঠির আদি অর্জুন তারা ভিক্ষা করে ফিরে এসছে। এবার ভীমসেনের যখন আনন্দ হয় তখন কিন্তু যুধিষ্ঠির প্রথমেই বুঝে যায়, তার মাতাকে ডেকে ঘরের আড়ালে নিয়ে গিয়ে বলছেন যে মা, এই যে ভীমসেন এত আনন্দ করছে বিষয়টা আমাকে বলো। বলছেন, না সে তো রাক্ষসের খাবার নিয়ে যাবে, বৃত্তান্ত সব বললেন। তা বলছেন, সে নিয়ে যাচ্ছে না তুমি পাঠাচ্ছ? তা বলছেন, না না, ও তো আমার আদেশে যাচ্ছে, ও কিছু বলেনি। বলছেন, ঠিক আছে। তা সে সময় যুধিষ্ঠির বলছে যে আমি বড় হয়ে বড়, সকলের জ্যেষ্ঠ, আমি থাকতে আমার ছোট ভাই যদি রাক্ষসের কিছু হয় আমাকে পাঠাও। বলছেন, না না, তুমি হলে হস্তিনাপুরের যুবরাজ, তোমাকে সংরক্ষণ করা, বাঁচিয়ে রাখা আমার কর্তব্য। অর্জুন বলল, আমি যাব। বলল, না তাও হবে না। নকুল সহদেব তারা বলছে, না আমরা যাব। অর্জুন বলছে, তোরা চুপচাপ বস, এখনো রাস্তাঘাট ভালো করে চেনে না, চলেছে রাক্ষস মাত্র, আরে আমার পেটটা তো ভরুক। বলে এবার তাদের পূর্ণ বিশ্বাস ভীমসেনের কিছু হবে না, তারপরে সেই গরুর গাড়িতে বসে ভীমসেন তো গরু চড়াচ্ছেন ওইদিকে, আর গলাটা দেখছেন কি কি খাবার আছে। বহুকাল কিছু রাজ্য ছেড়ে চলে এসেছেন, ভালো মন্দ কোথায় পাবেন, ভিক্ষাতে কি আর খুব ভালো জিনিস পাওয়া যায়। এবারে গিয়ে সেই যে বকাসুরের যে বিশাল গুহা পর্বতের সম্মুখে রেখে, তারপরে প্রথমে তো খাওয়া আরম্ভ করলেন। সে খাওয়া মানে ভীমসেন খেয়ে একেবারে যখন পেট যখন ভরা ভরা অবস্থা, তখন বলছেন আরে বক, এই বক, অন্যান্য যারা নিয়ে যায় তারা তো কাঁপতে থাকে, সেই কাঁপার ঠেলায় তার যে হার্ট নড়তে থাকে ওতেই ওই বকাসুর চলে আসে। আর এ ভীমসেন একেবারে পেট পুরে খেয়ে দে নিয়ে বলছেন আরে বক, মনে হয় যেন বক পাখিকে ডাকছে। এ বকাসুর বলে এইরকম ভাবে তো কেউ কোনোদিন ডাকেনি। সে উঠে খানিকক্ষণ মানে দণ্ড বৈঠক আদি কুস্তি মানে করে বাইরে বেরোচ্ছে, এসে দেখে ইষ্টপুষ্ট বলিষ্ঠ এক যুবক তার সব খাবার খাচ্ছে। তা বলছে এই তুই আমার খাবার খাচ্ছিস? তা ভীমসেনের তখন শেষ, দুধ ঘোল বড় বড় মানে কলার কাঁদি, তারপরে জিলাপি খিচুড়ি এক মন চালের সব খেয়ে ফেলেছে। কেবল তখন মানে হজমটা যাতে ভালো হয় সেজন্য ওই লাল মূলো পাওয়া যায় বড় বড়, তাই একটা ধরে চিবাচ্ছে। এবারে রাক্ষস দেখে যে কিচ্ছু নেই গরুর গাড়িতে, তাই এসে তার পিঠে ভালো করে কিউল দিচ্ছে। তা ভীমসেন তখন ঢেকর তুলছে, বলছেন ও, বলছেন আরে জোরে দে, কি করছিস তুই, জোরে দে জোরে দে। তা ওই রকম কিল এক মানবকে মারলেই সেখানেই মরে যাবে, আর ভীমসেন বললে যা ভালো করে একটু মেসেজ করে দে পিঠটা। তখন ভালো করে উত্তম মধ্যম দিচ্ছেন। তো বলে আমার খাবার সব কোথায়? তা পেটে হাত দিয়ে বলছেন এখানে, দেখতে পাচ্ছিস না বক, আমি এখন মূলো খাচ্ছি হজমটা যাতে ভালো হয়, মূলোটা খায় হজমের জন্যই তো। এবারে তো বকাসুর ভীষণ ক্রোধিত হলো, প্রথমে সেই গরুর গাড়িতে কিছু তো নেই সেটাকে উল্টে ফেলে দিল, আর ভীমসেন গরুগুলোকে আগেই ছেড়ে দিয়েছে, বলছেন যা ভাই তোরাও একটু খেয়ে দে আয়, আমিও খাই একটু। তা সেই খালি গরুর গাড়িটা সে ধাক্কা দিয়ে উল্টে ফেলে দিয়েছে, অনেক দূরে গিয়ে পড়ল। এবারে তো হাতাহাতি, তারপরে কিলাকিলি, তারপরে দেখতে দেখতে সেই বনের গাছ তার একটাও নেই বিশাল, এই আমাদের ভাগবত নিবাসের যে বড় বড় নিম গাছ এইরকম সব গাছ তুলে পেটানো আরম্ভ। এবার সে তো ভয়ঙ্কর যুদ্ধ, বনে আর গাছপালা প্রায় শেষ, এবারে তো আবার কুস্তাকুস্তি আরম্ভ হলো। আবার ভীমসেন করলো কি, তাকে ধরে তার পা ধরে ঘুরিয়ে 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 এমন ভাবে উপরে ফেলে দিল, সে পড়েই তো একেবারে মূর্ছা হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এবারে যখন অজ্ঞান হয়ে গেল, তখন ভীমসেন করলো কি, সেই ওষুধের তো আবার শিং থাকে, সেই শিং দুটোকে তুলে তার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে সে তো সেখানেই মারা গেল। তারপরে সে সেই শরীরটাকে বেশ উঁচু করে ধরে ছুঁড়ে মানে যেখানে শহরের লোকেরা যাতায়াত করে সেদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবারে ভীমসেন ধীরে 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 গিয়ে মাতা কুন্তির কাছে গিয়ে বলছেন কি খবর? তো বলছেন খবর সব ভালো, কোনো অসুবিধা নেই। বলছেন মা আজ না, মায়ের কোলে মাথাটা রেখে পেটে হাত দিয়ে বলছেন মা আজ বহুদিন পরে দুটো খেলাম। এবারে সেই ব্রাহ্মণকে বলা ছিল যে তুমি কিন্তু কাউকে বলতে পারবে না এই কথা, যে আমরা আমার পুত্র ভীম গিয়ে সেই বকাসুরকে হত্যা করেছে। বলছেন কেন, এত বড় যশ? বলছেন না, যশের প্রয়োজন নেই, যশ হলেই তো আবার সেই হস্তিনাপুরে খবর চলে যাবে, আবার ষড়যন্ত্র আরম্ভ হবে, তাই খবর আর দিলেন। এইভাবে ভীমসেন সেই রাক্ষসের কবল থেকে এক চক্রা নগরীতে যত বাসিন্দা ছিল তাদের চিরদিনের মতো অব্যাহতি মুক্তি দিয়ে দিল। অকস্মাৎ সেখানে একদিন এক ব্রাহ্মণ আসলে, তীর্থ ভ্রমণ করতে করতে তিনি তাদের সেখানে এসেই আতিথ্য স্বীকার করলেন পাণ্ডবগণের কাছে। সেখানে আতিথ্য স্বীকার করার পর অকস্মাৎ তিনি ধৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদীর কথা তুললেন, তা পাণ্ডব অর্জুনই তো এই ধ্রুপদ রাজাকে বন্দি করেছিলেন, তা তো সবকিছুই জানা আছে। তা সেখান থেকেই আরম্ভ করলেন যে পাণ্ডবগণ দ্বারা সে যখন পরাজিত হলো, তার অর্ধেক রাজ্য ফিরিয়ে দিল সেই পাঞ্চাল নরেশ ধ্রুপদ। সে প্রতিজ্ঞা করল যে আমাকে যে কোনো প্রকারেই হোক না কেন প্রতিশোধ নিতে হবে। কথায় কথায় কথাটা উঠেছে, তাই পাণ্ডবগণ এবং মাতা কুন্তীকে এই কথা সেই সাধু সেই ঋষি শোনাচ্ছে। তারপরে কি হলো, অর্জুন তো শোনার জন্য বেশি উৎসাহিত হলেন। হে মহাত্মন, তারপরে কি হলো? বলছেন সে প্রতিজ্ঞা করলো যে আমাকে যে কোনো প্রকারেই হোক না কেন এই দ্রোণকে দ্রোণাচার্যকে আমাকে বধ করতেই হবে। এটাই তার একমাত্র মানে ভজন সাধন হয়ে উঠল। বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্ত যেখানে যত বড় বড় তপস্বী মনীষী যোগীগণ আছেন তাদের কাছে যান, গিয়ে একটাই কথা যে আমি কিভাবে মানে অনেক শক্তিশালী পুত্র উৎপন্ন করতে পারি যার দ্বারা আমি দ্রোণাচার্যকে বধ করব। কেউ রাজি হয় না এই কথায়। দ্রোণাচার্য তখনকার দিনে তার বিশাল নাম বিশাল প্রভাব, কেউ রাজি হয় না, না না এত বড় মহাত্মাকে মারার জন্য আমরা কিছু করতে পারবো না। এবারে তিনি গঙ্গা তীরে ভ্রমণ করতে করতে ধ্রুপদ কলমাসী নামে এক ব্রাহ্মণের বসতি দেখলেন এবং সেই বসতিতে সকলেই প্রায় বিধিবদ্ধ ব্রহ্মচারী পালনকারী স্নাতক ছিলেন। তা সেখানে তিনি শুনতে পেলেন জাজ ও উপজাজ নামক দুই ভাই, তারা মহান তপস্বী মহান পরাক্রমশালী। তা জাজ হচ্ছে বড় মানে জ্যেষ্ঠ, উপজাজ তিনি কনিষ্ঠ। তা প্রথমে এই ধ্রুপদ রাজা গিয়ে উপজাজের কাছে গিয়ে উপস্থিত হলেন। উপজাজকে তিনি এক বছর নিজে সেবা করলেন। যত সেবা ধ্রুপদ করার পরে তিনি উপজাজকে বলছেন, হে ঋষে, আপনি তো আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তা আপনি আমাকে একটা কাজ করে দিন। কি কাজ? বলছেন আমি দ্রোণাচার্যকে যেভাবে বধ করতে পারবে এমন একটি পুত্র আপনি আমাকে দিন, আমি আপনাকে 10 কোটি ধেনু দেব, 10 কোটি। আর এছাড়া আপনি আর যা যা চাইবেন আমি সব কিছু আপনাকে দিয়ে দেব, আপনি আমাকে একটি যজ্ঞ করিয়ে পুত্র উৎপন্ন করিয়ে দিন। তাই এই উপজাজ তিনি কিন্তু লোভী নন, একেবারেই কোনো প্রকারে লোভী নন। লোভী ব্যক্তিরাই তো এই সমস্ত কর্মাদি করে। তা উপজাজ তিনি কেবল ভগবানের উপরে ভরসা করেই জীবিকা নির্বাহ করতেন, কোনো প্রকার লোভ লালসা ছিল না। তিনি তখন চিন্তা করলেন এই রাজা আমাকে বহুদিন সেবা করল, সে যা চাইল তা তো আমার দ্বারা দেওয়া সম্ভব নয়, কারণ এ ধর্মবিরুদ্ধ। তাই তিনি কি করলেন, বললেন দেখুন হে রাজন, আমার জ্যেষ্ঠ ভ্রাত জাজ সে কিন্তু মানে কিছু বিচার করে না যে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। তার প্রমাণ একবার আমরা দুজন একসঙ্গে বনপ্রদেশে ভ্রমণ করছিলাম, তা সেখানে একটা ফল পড়েছিল, তা সেই ফলটা নিয়েই কোনো বিচার না করে সে ব্যাগে রেখে দিল। তা সেখান থেকে আমি জানলাম যে আমার জ্যেষ্ঠ ভ্রাতার তার কিন্তু কোনো ওই বাদ বিচার নেই কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, শুদ্ধি অশুদ্ধিকরণ সম্পর্কে সে বিচার করে না। তা হে রাজান, তুমি আমার সেবা করেছ, তা সেই জন্য আমি তোমাকে উপদেশ করছি তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা জাজের কাছে যাও। সেই জাজ এই 1 কোটি 10 কোটি ধেনু এবং অর্থকড়ির জন্য সে তোমাকে ইচ্ছা করলে ওই যজ্ঞ করাতে পারবে, সে মহান তেজস্বী। কিন্তু তার মধ্যে নুনো মানে কমি কি ছিল, যে সে লোভী। এবারে উপজাজের কথা অনুযায়ী জাজের কাছে এসে বললেন এবং তাকে আগে সেবা শুশ্রূষা করে সন্তুষ্ট করে জাজকে বললেন, হে মহাত্মন, আমি একটি যজ্ঞ করতে চাই, তা সেই যজ্ঞ যদি আপনি করিয়ে দেন আমি আপনাকে 10 কোটি ধেনু দান করব, এছাড়া স্বর্ণ রৌপাদি যা কিছু আপনার প্রয়োজন আমি দেব। আমার মানে দ্রোণকে হত্যা করবে এমন এক পুত্রের প্রয়োজন। বলছেন ঠিক আছে আমিই করাব। এবারে যজ্ঞ করলেন, যজ্ঞ সুসম্পন্ন হলো। অকস্মাৎ যখন অন্তিম আহুতি দিচ্ছেন পুত্র উৎপন্নের জন্য, সেখান থেকে এক দিব্য পুরুষ তার গাত্রবর্ণ অগ্নির ন্যায়, আর মাথায় মুকুট এবং দেহে কবচ, তার হাতে ধনুষ বাণ খড়গ, এবং তিনি বারংবার গর্জন করছেন সেই অগ্নিকুণ্ড থেকে উৎপন্ন হয়ে। তিনি প্রথমেই রথে করে এদিক ওদিক চতুর্দিক ঘুরলেন, ঘোরার পরে তিনি সেখানে এসে সেই যাজকে প্রণাম করলেন এবং তার পিতাকে প্রণাম করলেন। সকল তো একেবারে সমস্ত প্রজাগণ হর্ষোৎফুল্লিত হয়ে গেল, সকলে সাধু সাধু করছেন, আর চতুর্দিকে হইচই রই শব্দ সমস্ত প্রজাগণ করছেন। এবারে একটু পরেই দেখতে দেখতে সেখান থেকে পাঞ্চালীর জন্ম হল। তিনি সর্বাঙ্গ সুন্দরী এবং কমল নয়না এবং শ্যামবর্ণের, নীলাভ কুঞ্চিত কেশ, রক্তবর্ণের মতো নখ, উন্নত বক্ষ এবং বাঁকানো ভ্রুতে বড়ই মনোহর শোভা দেখাচ্ছে। তিনিও অগ্নিবধ প্রকট হলেন সেই হোমাগ্নি হতে, হোমকুণ্ড হতে। তারপরে তাকেও অভিষেকাদি করা হলো উভয়কে। এর মধ্যে রানী যাজের নিকটে আসলেন, এসে বলছেন যে হে ঋষে আমার একটা প্রার্থনা ছিল। কি প্রার্থনা রানী? বলছেন এই দুই মানে যুবক এবং যুবতী তারা যেন আমাকে মা বলে সম্বোধন করে ডাকে। বললেন ঠিক আছে তথা। হে পাণ্ডবগণ, সেই যে অগ্নি থেকে উৎপন্ন তার সে কৃষ্ণ বর্ণ দেখে এবং তার রূপ গুণে সকলে আকর্ষিত হলো এমনভাবে যে এই সেই সময় মানে ওই সময় তার সমকক্ষ সুন্দরী কন্যা আর পৃথিবীতে ছিল না, কিন্তু শরীরের রংটা ছিল একটু শ্যামলা, তাই তার নাম রাখা হলো কৃষ্ণা। সেই কৃষ্ণারই স্বয়ম্বর সভা। তা আমার মনে হয় যদি আপনারা সেখানে যেতে চান তাহলে খুবই ভালো হয়। আর তার যে পুত্র তার নাম রাখা হলো ধৃষ্টদ্যুম্ন, আর সেই কন্যার নাম রাখা হলো কৃষ্ণা। এবারে বৈশম্পায়ন ঋষি বলছেন হে জনমেজয়, পাণ্ডবগণের যাওয়ার ইচ্ছা হলো, সেই অলৌকিকভাবে উৎপন্না যে কন্যা তার স্বয়ম্বর সভায় যেতে তাদের মন চাইল। কিন্তু সেখানে কি হলো, মাতা কুন্তীকে জিজ্ঞাসা করলেন। মাতা কুন্তী বললেন যে দেখো আমার তো কোনো আপত্তি নেই, সেই পাঞ্চাল দেশে গিয়ে আমরা গুপ্তভাবেই ছদ্মবেশেই না হয় থাকব, তোমাদের যখন ইচ্ছা হচ্ছে তাহলে চলো যাব পাঞ্চাল দেশে। অকস্মাৎ সেখানে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এসে আগমন আসলেন এবং পাণ্ডবদের সঙ্গে তারা সেই এক চক্রা নগরীতেই তাদের পুনঃ দেখা হলো। কথা অনুযায়ী বললেন এক মাস পরে ফিরে আসবেন। অকস্মাৎ তাকে দেখে তাদের তো আনন্দের আর কোনো সীমা নেই। পাণ্ডবগণ, মাতা, কুন্তী সকলেই হাত জোড় করে স্তব স্তুতি দণ্ডবত প্রণাম বন্দন আদি সমস্ত কিছু করলেন এবং তাদের আপ্যায়নে সেই মহামুনি তাদের ধর্ম সদাচার শাস্ত্র আজ্ঞা পালন পূজনীয়দের প্রতি শ্রদ্ধা ব্রাহ্মণদের প্রতি আপ্যায়ন ইত্যাদি অবগত হয়ে তিনি ধর্মনীতি অর্থনীতি সম্বন্ধে উপদেশ করা আরম্ভ করলেন। আর প্রসঙ্গক্রমে কাহিনীক্রমে তিনি বললেন দেখো অনেক দিন আগেকার কথা, অন্য জন্মের কথা বলছেন, কার? দ্রৌপদীর। বলছেন অনেক আগের কথা, এক বড় মহাত্মা ছিলেন এবং তার এক সুন্দরী গুণবতী কন্যা ছিল, অতি সুন্দরী, কিন্তু তার রূপবতী গুণবতী সদাচার সম্পন্ন হলেও তার পূর্বজন্মের কুকর্মের ফলস্বরূপ কেউ তাকে পত্নী রূপে মেনে নিতে চায়। এই দ্রৌপদীর পূর্বজন্মের কথা বলছেন এবং তার পূর্বজন্মের কথা বেদব্যাস শ্রবণ করাচ্ছেন এই পাণ্ডবগণকে। সে তার রূপ তার গুণ যেন একেবারে ত্রিভুবনকে মোহিত করে, কিন্তু তারও পূর্বে জন্মে মানে কোনো কুকর্মের কারণে কেউ তাকে পত্নীরূপে কেউ স্বীকার করতে চাইল না। যখন পত্নীরূপে স্বীকার করতে চাইল না, সে নিজেও অনেক প্রকার চেষ্টা করল, তথাপি তা সুসম্পন্ন হল না। একদিন এই ঋষিকন্যা সে অনেক চিন্তা করল যে তাহলে আমাকে কোনো দেবতার উপাসনা করা উচিত, কারো তপস্যা করা উচিত। অনেক চিন্তা করে তিনি চিন্তা করলেন আশুতোষ মানে মহাদেবকে সন্তুষ্ট করা নাকি স্বাভাবিকভাবে হয়, তাই তিনি মহাদেবের তপস্যায় ব্রতী হলেন। মহাদেবের তপস্যা করতে করতে অকস্মাৎ সেখানে শঙ্কর ভগবান এসে উপস্থিত হলেন। বল শঙ্কর ভগবান কি জয়। এবার শঙ্কর ভগবান তিনি তো সন্তুষ্ট হলে একবারে বর দেওয়ার জন্য তৈরি। শঙ্কর ভগবান বললেন যে হে দেবী, তুমি আমার থেকে মনের মতো বর চেয়ে নাও। এবারে তো সেই কন্যার মানে আনন্দের আর সীমা নেই, এতই আনন্দ হলো সে তখন বলতে লাগলো আমি সর্বগুণসম্পন্ন স্বামী চাই। তখনও মহাদেব তথাস্তু বলেননি, তিনি বলছেন মনে করছেন কি জানি ভালো করে শুনলেন কি না, নাহলে একটা সাধারণ স্বামী হয়তো দিয়ে দেবেন। তা বলছেন যে প্রভু হে ভগবান, আমাকে সর্বগুণসম্পন্ন এক স্বামীর দরকার, মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী। এইভাবে এক কথা ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচবার বলে ফেললেন। বর তো একটা দেওয়ার কথা, কিন্তু তিনি পাঁচবার ওই এক কথা যখন পুনরাবৃত্তি করলেন, তখন শঙ্কর ভগবান বলছেন ঠিক আছে, তুমি ভরতবংশীয় পাঁচজনকে পতি হিসাবে লাভ করবে। এবার তো দ্রৌপদী মানে চমকিয়ে গেলেন, গিয়ে বলছেন যে আমি তো একজন পতি প্রার্থনা করেছিলাম, তা আপনি আমাকে এই পাঁচজন পতি দেবেন মানে? তো বলছেন কেন, তুমি ওই এক কথা বারবার বলেছো, পাঁচবার প্রার্থনা করেছো, তাই তোমার পাঁচটি মানে পতি হবে, আমার কথা অন্যথা হবে না, আর কিছু করার নেই, পরের জন্মে তুমি পাঁচ পতিই লাভ করবে। এবারে এই দ্রৌপদী পূর্বজন্ম কীর্তন করে শোনালেন ভগবান বেদব্যাস পাণ্ডবদের। এবারে বলছেন হে পাণ্ডব, সেই দেবরূপিণী কন্যাই দ্রুপদের যজ্ঞবেদী থেকে প্রকটিত হয়েছে, সেই সর্বাঙ্গ সুন্দরী কন্যাই বিধিসম্মতভাবে নিশ্চিত রূপে তোমাদেরই উপযুক্ত বলে আমি মনে করি। তা তোমরা সেই পাঞ্চাল নগরীতে বাস করো, দ্রৌপদীকে লাভ করে তোমরা সুখী হও। এই বলে পাণ্ডবদের কাছ থেকে তিনি বিদায় নিয়ে ব্যাসদেব নিজ স্থানে গমন করলেন। এবারে এই পাণ্ডবগণ কি করলেন, একদিকে সেই সাধু তাদের উৎপত্তির কথা শুনিয়ে গেলেন, অপরদ্বীপে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি তার পূর্বজন্ম কীর্তন করে শ্রবণ করিয়ে গেলেন যে কিভাবে তার জন্ম হলো, তার বিবাহ হয়নি, কেনই বা বিবাহ হবে, ইত্যাদি সব প্রসঙ্গ বর্ণনা করলেন। এবারে তারা মাতার সঙ্গে পরামর্শ করে বলছেন ভগবান বেদব্যাস তিনি তো আমাদের পরম হিতৈষী, সর্বদাই আমাদের মঙ্গল চান, তা তিনি যখন বললেন যে সেই কন্যাকে বিবাহ করলে আমাদের মঙ্গল হবে, আমরা সুখী হব, তাহলে আমরা সেই পাঞ্চাল দেশেই চলে যাই এবং সেখানে গিয়ে আমরা দ্রৌপদীকে লাভ করব। এই অভিপ্রায়ে তারা সেই পাঞ্চাল দেশে যাওয়ার জন্য রাতের অন্ধকারে কাউকে কিছু না বলেই তারা বেরিয়ে পড়বেন। এবং তারপর থেকে যে যে ঘটনা, অতি সুন্দর সুন্দর ঘটনা ঘটবে এবং চিত্ররথ গন্ধর্বের পরাজিত হবেন, যে অর্জুনের সঙ্গে পথে যেতে যেতে সেই সমস্ত অলৌকিক লীলা সকল শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন হতে আস্বাদন করব। অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্র বিহারি লাল ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরিবোল।